উপস্থাপন করছেন রোকেয়া হায়দার।
হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আমরা আপনাদের স্বাগত জানাচ্ছি, আপনাদের টেলিফোনের অপেক্ষায় আছি।
হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের স্বাগত জানাচ্ছি হ্যালো ওয়াশিংটনের। আজকের আলোচ্য বিষয় আপনারা জানেন, ইরাকে সম্প্রতি যে নির্বাচন হয়ে গেল সে প্রসঙ্গ এবং ইরাকের ভবিষ্যৎ। ইরাকের সাম্প্রতিক নির্বাচন এবং ইরাকের ভবিষ্যতের এই আলোচনায় আজকে আমাদের সঙ্গে যারা যোগ দিচ্ছেন, এখানে স্টুডিওতে রয়েছেন ডক্টর এহতেশাম চৌধুরী, যিনি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির সক্রিয় সদস্য, পররাষ্ট্র দপ্তরে তিনি বিশেষ কার্যক্রমে অংশ নিয়েছেন এবং ইরাকের যে নির্বাচন হয়ে গেল সেই নির্বাচন প্রক্রিয়ায় তিনি পরামর্শক হিসেবে পররাষ্ট্র দপ্তর থেকে ইরাকে গিয়ে অবস্থান করে সেখানে সেই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এবং নিউ ইয়র্কে রয়েছেন ডক্টর রনক জাহান, রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ, বর্তমানে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় স্কুল অফ ইন্টারন্যাশনাল পাবলিক অ্যাফেয়ার্স এ কর্মরত। ডক্টর রনক জাহান, হ্যালো।
হ্যাঁ বলুন।
আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে, আশা করি আপনি শুনতে পাচ্ছেন স্পষ্ট।
আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ।
আর এখানে ডক্টর এহতেশাম চৌধুরী আমাদের স্টুডিওতেই উপস্থিত রয়েছেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
আপনাকে অনেক ধন্যবাদ।
তো আসুন তাহলে আমরা আলোচনা তো শুরু করব এবং শ্রোতারা যা প্রশ্ন করবেন তাদের প্রশ্নের জবাব দেবেন এখানে ডক্টর এহতেশাম চৌধুরী এবং নিউ ইয়র্ক থেকে ডক্টর রনক জাহান। তো শ্রোতারা কি প্রশ্ন করছেন আসুন দেখি আমরা। হ্যালো,
আমি মোহাম্মদ আশরাফুল হক বলছি, ভারতের মুর্শিদাবাদ থেকে, ঝাউডাঙ্গা রাজরামপুর লালগোলা মুর্শিদাবাদ থেকে বলছি। আর আমি একজন ক্লাব পরিচালনা করি, ক্লাবের নাম হচ্ছে অল রেডিও টিভি লিসনার সেন্টার লাইব্রেরি, এবং সেই ক্লাবের আমি একজন প্রেসিডেন্ট। যে প্রসঙ্গ নিয়ে হ্যালো ওয়াশিংটনে যে প্রসঙ্গ আছে সেই ইরাকের নির্বাচন পরিপ্রেক্ষিতে আমি সেই প্রশ্নে আসছি। প্রশ্ন হচ্ছে যে ইরাকে যে নির্বাচন হয়ে গেল সাধারণ নির্বাচন, তাতে এখনো বিদ্রোহীরা ব্যাপকভাবে এই নির্বাচনের বাঞ্ছন করার চেষ্টা চালিয়েছেন। আমার প্রশ্ন হল, আমেরিকার দখলদারের মধ্য দিয়ে যে নির্বাচন হল, এই নির্বাচন কতটা যুক্তি গ্রহণযোগ্য, নির্বাচনের ফলে ইরাকে কতটা শান্তি ফিরে আসবে, এই এক আমার প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হল, ইরাক থেকে আমেরিকার সৈন্য আর কতদিন পর দেশে ফিরে যাবে? এবং
হ্যাঁ, তো আসলে আশরাফুল হক যে প্রশ্নটা করছেন লাইনে কিছুটা গোলযোগ হল। আসলে তার প্রশ্ন যে এই নির্বাচন যেটা হয়ে গেল এটা কতটা গ্রহণযোগ্য এবং যুক্তরাষ্ট্র সেখানে কতদিন অবস্থান করবে। তো আসুন আমরা নিউ ইয়র্কে ডক্টর রনক জাহানের কাছ থেকে সেটা শুনি। ডক্টর রনক জাহান, হ্যালো।
জি আমি বলছি, প্রথম হচ্ছে আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তর প্রথম দেব, যে যুক্তরাষ্ট্র কতদিন পর্যন্ত ইরাকে থাকবে। আপনি হয়তো জানেন যে ইরাকের যুদ্ধ ক্রমশই আমেরিকার জনসাধারণের কাছে অতটা আর গ্রহণযোগ্য হচ্ছে না, এবং বুশ সরকার এখন যথেষ্ট চাপের মুখে রয়েছেন। কিন্তু ইরাকে যেহেতু কোনো শান্তি শৃঙ্খলা নেই এবং ইরাকের ইনসার্জেন্সি যেহেতু অনেক বেড়ে যাচ্ছে, সেই জন্য আমেরিকানরা সৈন্য প্রত্যাহার করতে পারছেন না। কিন্তু আমার মনে হয় যে এখন আমরা যেরকম দেখছি তাতে মনে হয় না যে ইরাকে এই নির্বাচনের জন্য কোনো তেমনভাবে কোনো ইনসার্জেন্সি কমবে। তার মানে হচ্ছে যে সৈন্য কখন সরিয়ে আনবে সেটা এখন যদিও এই সরকার কোনো একটা সময় নির্ধারণ করতে পারছে না, কিন্তু আমেরিকা তো যে আগামী বছর কিছু নির্বাচন হবে এবং তারপরে দুবছর পরে প্রেসিডেন্টের ইলেকশন নির্বাচন হবে, এবং ইরাকের যুদ্ধ ক্রমশ আরো বেশি গ্রহণযোগ্য হচ্ছে না দেশের লোকের কাছে। অতএব আমেরিকানদের নিশ্চয়ই আগামী এক বছর দুবছরের মধ্যেই অনেকটা তাদের সৈন্য ফেরত আনতে হবে ইরাক থেকে, কারণ আগামী প্রেসিডেন্সিয়াল যে নির্বাচন হবে সেই পর্যন্ত আমেরিকানরা ইরাকে সৈন্য রাখতে পারবে না। আর এটা কতটা গ্রহণযোগ্য হবে সেটা হচ্ছে যে যদিও অনেক লোক এখানে ভোট দিয়েছে এই নির্বাচনে, কিন্তু তার মানে এই নয় যে গেরিলা যুদ্ধ যা চলছে সেটা মানে কমে যাবে, এবং যেই তিনটা গ্রুপের মধ্যে কুর্দিরা শিয়ারা এবং সুন্নিদের মধ্যে যেই একটা বিবাদ আছে সেটার যে খুব একটা শান্তিপূর্ণ মীমাংসা হবে তা নয়, এবং সেইটার উপরে যদি তারা এই তিন দল যদি নিজেদের মধ্যে একটা কোনো শান্তিপূর্ণ অবস্থান না নিতে পারে তাহলে তো এই ইলেকশনের যে ফলটা আমেরিকানরা আশা করেছিল যে একটা গ্রহণযোগ্য একটা সরকার গঠিত হবে সেটা যে সেটারও আমি খুব একটা ভালো একটা সম্ভাবনা দেখছি না।
ডক্টর রণজান ধন্যবাদ, আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ডক্টর এহসান চৌধুরীর কাছে যাব।
ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন।
ডক্টর এহসান চৌধুরী, আপনি কি আশরাফুল হকের এই প্রশ্ন সম্পর্কে কিছু বলবেন?
ওনার মন্তব্যের পরে এটুকু শুধু আমি অ্যাড করতে চাই যে ইরাকের জনগণ যে স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করেছে তাতে প্রমাণ হয় তারা নিজেদের নির্বাচিত একটা সরকারের মাধ্যমে নিজের দেশকে পরিচালনা করার জন্য অত্যন্ত উদ্গ্রীব। তবে সন্ত্রাসীবাদটা কমানোর জন্য এবং নিজেদের সামরিক বাহিনীকে আরো বেশি শক্তিশালী করার জন্য যে সময়টুকু দরকার আগামী দুই বছরের মধ্যে সেটা যদি হয় তাহলে সন্ত্রাসী অনেকটা কমে যাবে, এটাই আমার মন্তব্য।
ধন্যবাদ। দেখি পরের টেলিফোন কি করছেন।
আমি ঢাকা থেকে বলছি, আমার নাম ফটাতুর আহমেদ খান, আমি এখানে একটি কলেজের শিক্ষকতা করছি। আমার প্রশ্ন হচ্ছে যে এখানে ইরাকে যুদ্ধের পর থেকে শান্তি এবং বাধাগুলির যে একটি অবস্থা এখন বিরাজ করছে, এখন তো সম্প্রতি এখানে নির্বাচন হয়ে গেল, এখন নির্বাচন পরবর্তী অবস্থায় এখানে কি সত্যিকার অর্থে গণতন্ত্র প্রক্রিয়া আসবে, যেখানে এখানে অলরেডি বিদেশি
ডক্টর এহসান চৌধুরী, আপনি কি একটু আলোকপাত করবেন?
নিশ্চয়ই, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি নিজে ইরাকে থাকা অবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যে সমস্ত আলাপ আলোচনা আমরা দেখেছি তাতে প্রমাণ হয় নতুন করে নিজের দেশে একটা গণতন্ত্র করা, পলিটিক্যাল পার্টি করা, তাদের যত অভিজ্ঞতা ছিল না সেই অভিজ্ঞতা তারা খুব দ্রুত নিচ্ছে, এবং সেই অভিজ্ঞতার আলোকে তারা যে সমস্ত নির্বাচনগুলি হল গত তিনটা নির্বাচন কয়েকদিন আগেরটা সহ তাতে প্রমাণ হয় তারা আগামী কয়েক বছরের মধ্যে যদি রাজনৈতিক দলগুলি শক্তিশালী হয়, সংগঠন করে এবং তাদের যে সমস্ত প্রোগ্রাম আছে সেগুলি জনসাধারণের কাছে যদি নিয়ে যায় তারা এই নির্বাচন এবং গণতন্ত্রের মাধ্যমে তারা একটা এমন একটা জায়গায় পৌঁছাতে পারবে যেখানে নিজেরা নিজেদের দেশটা শাসন করতে পারবে, এবং তার সাথে সম্পৃক্ত আছে বিদেশি সৈন্য, শুধু আমেরিকার নয় অনেক দেশের সৈন্য ওখানে আছে, জাপানের আছে, তারা আস্তে আস্তে ফিরে আসবে ইরাকের সিকিউরিটি ফোর্সকে ট্রেন করে। এইটুকু ব্যবধান দু তিন বছরের মধ্যে যদি হয় তাহলে ইরাকে গণতন্ত্রের একটা ভালো ভিত্তি হবে বলে আমি বিশ্বাস করি। অনেক ধন্যবাদ।
বেশ, একটি টেলিফোন আসছে দেখা যাচ্ছে। হ্যালো
হ্যালো
হ্যালো বলুন।
হ্যাঁ, আমি সিঙ্গাপুর থেকে বলছি, নিখিল ঘোষ।
আপনার প্রশ্ন?
হ্যাঁ, আমার প্রশ্ন হল সাদ্দাম হোসেন যদি কোন দোষ করে থাকে তাহলে ইরাকের জনগণ তার বিচার করবে, কিন্তু জর্জ ডব্লিউ বুশ কেন এ ব্যাপারে হস্তক্ষেপ করে, এতে তার কোন স্বার্থ আছে কিনা, এই ব্যাপারে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই। এবং আমার দুই নম্বর প্রশ্ন হল কবে নাগাদ আমেরিকার সৈন্য
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা নিউ ইয়র্কে ডক্টর রনক জাহানের কাছে যাব। ডক্টর রনক জাহান, আপনি কি বলবেন যে সাদ্দাম হোসেনের বিচার তো জনগণ করবে, এটাই আমাদের শ্রোতা যিনি বললেন নিখিল ঘোষ সিঙ্গাপুর থেকে, তো আপনার মতামত কি?
হ্যাঁ, আমার মতামত হচ্ছে যে সাদ্দাম হোসেনের এখন যে বিচার হচ্ছে সেটা অনেকের কাছে মনে হবে যে একটা জয়ী দল যেটা হচ্ছে আমেরিকা, তারা যখন একজন পরাজিতর মানে বিচার করে সেটা হচ্ছে যে জয়ী হয়েছে সেই একজনের বিচার করছে, এটাকে ঠিক অনেকের কাছেই হয়তো গ্রহণযোগ্য নয়, এই জন্য যে এটা একটা কোনো পৃথিবীতে আরো অনেকখানে অনেক এরকম স্বৈরাচারী শাসক বর্তমানে আছেন এবং এর আগেও ছিল, কিন্তু তাদের তারা আরেক নানান রকমের কাজ হয়তো করেছে, কিন্তু সেটার জন্য তেমন কোন মনে করুন বিচার হয়নি। আমরা নিজেরাই জানি বাংলাদেশে যে আমাদের 1971 সালে আমাদের যে ধরনের ওয়ার ক্রাইমস হয়েছে সেটারও তখন সে ধরনের মানে কোনো বিচার হয়নি। অতএব এটা একটা সিলেক্টিভ প্রসেস এবং এটা হচ্ছে একজন যে জয়ী হয়েছেন তিনি একজন পরাজিতকে বিচার করছেন এবং সেটা আমার মনে হয় অনেকেই এইভাবে জিনিসটাকে দেখবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি আগেই বলেছি যে যেহেতু আমেরিকার জনসাধারণের কাছে এই ইরাকের যুদ্ধটা এখন বেশিরভাগ লোকই আর এটাকে সমর্থন দিচ্ছেন না এবং আমেরিকা তো আগামী বছর একটা নির্বাচন হবে এবং তার আরো দু বছর পরে তাদের প্রেসিডেন্টের নির্বাচন হবে এবং আমার মনে হয় না যে আমেরিকার প্রেসিডেন্ট খুব বেশি দিন আমেরিকান সৈন্য ইরাকে রাখতে পারবেন, বিশেষ করে যদি যেই হারে আমেরিকান সৈন্যরা মারা যাচ্ছে এই হারে যদি আমেরিকানরা মারা যেতে থাকেন তাহলে সৈন্যরা তাহলে এই আমেরিকান সৈন্য তারা অতদিন ওখানে রাখতে পারবেন না।
বেশ ধন্যবাদ। আমরা শ্রোতা বন্ধুদের আরেকবার মনে করিয়ে দিই আপনারা সরাসরি টেলিফোন করতে পারেন হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আপনাদের প্রশ্ন নিয়ে, টেলিফোন নম্বর 2026193062। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব।
আমি গোলাম ইব্রাহিম, আমি মুর্শিদাবাদের সিজগ্রাম থেকে বলছি। মাননীয় অতিথিদের কাছে আমার প্রশ্ন যে সাদ্দাম হোসেনকে ইরাকে যে গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য সাদ্দাম হোসেনকে ক্ষমতা থেকে সরিয়ে নেওয়া হলো, তা এই গণতান্ত্রিক পদ্ধতি বজায় রাখার জন্য তাদের আমি মনে করি যে সাদ্দাম হোসেনের বিচার করা উচিত ছিল জাতিসংঘের কোন আদালতে কিংবা আন্তর্জাতিক আদালতে। তা এখন সাদ্দাম হোসেনের যে বিরোধী দল আছে ইরাকে যার সাথে সাদ্দাম হোসেনের এখন শত্রুতা কুর্দি পার্টি, সেই পার্টির হাতে কেন বিচার ছাড়া হলো? বিচারটা তাদের সেখানে কি নিরপেক্ষভাবে বিচার করা হবে? আমার প্রশ্ন এটাই।
ডক্টর এহতেশাম চৌধুরী, আপনি কি এটার জবাব দেবেন?
আপনাকে অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি সাদ্দাম হোসেনের বিচারটা কুর্দিরা করছে না, ইরাকের রাজধানী আপনার বাগদাদে ইরাকের নির্বাচিত সরকার, যেটা জানুয়ারি নির্বাচনে সরকার গ্রহণ করা হয়েছিল, তারাই একটা স্পেশাল আদালত করেছে ইরাকিদেরকে নিয়ে, ইরাকি বিচারক দিয়ে তারাই নিজের দেশের আইন অনুযায়ী নিজের দেশের একজন প্রাক্তন রাষ্ট্রপতিকে তার বিভিন্ন অপরাধের জন্য বিচার প্রক্রিয়া শুরু করেছে। এখানে আন্তর্জাতিক সহায়তা আছে। সাদ্দাম হোসেনের জন্য এখনকার একজন যে আইনজীবী, তিনি যুক্তরাষ্ট্রের এককালে অ্যাটর্নি জেনারেল ছিলেন, অর্থাৎ বিচার ব্যবস্থাটা অত্যন্ত ট্রান্সপারেন্ট। সেখানে সাদ্দামের যে সমস্ত আইনজ্ঞ আছেন তারা যোগাযোগ করছেন, তার সমস্ত অধিকারগুলি তাকে দেওয়া হচ্ছে আইনগতভাবে যেগুলি দেওয়া দরকার। ইরাকের কথা যেটা আমরা শুনলাম, ইরাকের রাষ্ট্র এবং তাদের যে সরকার, তাদের কথা হল আমাদের দেশে একজন রাষ্ট্রপতি বিভিন্ন অপরাধ করেছেন, তার বিচার ইরাকের মাটিতে হওয়া উচিত। ইউএন এটাতে সায় দিয়েছে, ইউএন স্পেশাল ট্রাইব্যুনাল করেনি যেটা অন্য জায়গায় অন্যদের জন্য করেছে। এটাই হল আমার উত্তর। অনেক ধন্যবাদ।
বেশ, এবার একটি টেলিফোন আসছে। হ্যালো
হ্যালো
হ্যালো বলুন।
হ্যালো, আন্দালুসিয়া থেকে বলছি।
বলুন,
আমার প্রশ্ন হলো
আপনার নাম কি ভাই? হ্যালো, আপনার নাম?
আমার নাম কফিলউদ্দিন। হ্যালো,
হ্যাঁ, আপনার প্রশ্ন বলুন এবার।
আমার প্রশ্ন হলো যে ইরাকে যেটা নিয়ে প্রথম ইরাককে অ্যাটাক করা হলো, পারমাণবিক অস্ত্র এবং বেআইনি অস্ত্র আছে, তারপরে দেখা গেল তো সম্পূর্ণ তদন্ত করার পরে জাতিসংঘর পর্যটকরা তারা তো কিছু পাইল না, তারপরে যে দেশের অনেক ক্ষয়ক্ষতি হইল, এটার সম্বন্ধে আমার এই দুজন মাননীয় অতিথির কাছে আমার জানতে, এটাই আমার প্রশ্ন।
বেশ, আমি দুজনের কাছে তাহলে প্রশ্ন। ডক্টর রওনক জাহান, আপনি বলবেন কিছু, তারপরে ডক্টর এহতেশাম চৌধুরী। ডক্টর রওনক জাহান।
হ্যাঁ, আমি বলবো যে এখন তো আমেরিকার সরকার এবং প্রেসিডেন্ট বুশ নিজেও স্বীকার করেছেন যে তাদের কাছে তারা যে সমস্ত ইনফরমেশনের দিয়ে যুদ্ধটাকে প্রথম তারা জাস্টিফাই করতে চেয়েছিলেন যে পারমাণবিক অস্ত্র, এখন তারাই স্বীকার করেছেন যে আসলে তাদের এই সমস্ত ইনফরমেশন সব ভুল ছিল, এবার এখন এমনও বেরিয়েছে যে যে সমস্ত ইনফরমেশন গুলা তারা ব্যবহার করেছিলেন সেগুলা অনেকগুলা তারা অনেক একজন দুজনকে বন্দির করে তাদেরকে টর্চার করার পরে তারপরে তারা ভুল ইনফরমেশন দিয়েছেন। অতএব এখন যেটা প্রথম দিকে অনেকে মানে বলছিলেন যে এই আসলে কোন পারমাণবিক অস্ত্র এদের কাছে নেই, সেটা যেটা প্রথমে জাতিসংঘেরও যে দলটা তখন বলছিল যে ঠিকই আছে আমরা অনেকটা ওদের কাছে আসলে সেই ধরনের অস্ত্র নেই, যেটা তখন আমেরিকান সরকার সেটা স্বীকার করতে চাননি, কিন্তু এখন আমেরিকান সরকার নিজেই স্বীকার করেছে যে তারা যে ইনফরমেশন দিয়েছিল সেটা ভুল ইনফরমেশন ছিল।
হ্যাঁ, তো আমরা শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিই আপনারা ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে শ্রোতাদের প্রশ্নোত্তরের অনুষ্ঠান শুনছেন। আমাদের ফোন নম্বর 2026193062, শ্রোতারা সরাসরি প্রশ্ন করতে পারেন আমাদের দুজন মাননীয় অতিথির কাছে। এবং এই মুহূর্তে যে প্রশ্নটি এসেছিল মালয়েশিয়া থেকে যে অস্ত্র আছে বলে অ্যাটাক করা হয়েছিল ইরাকের উপরে, সে বিষয়ে ডক্টর এতেশাম চৌধুরী সংক্ষেপে কিছু বলবেন।
জি, আপনাকে অনেক ধন্যবাদ। যুক্তরাষ্ট্র এবং তার মিত্র দেশগুলো ইরাকে সাদ্দাম হোসেন সরকারকে সরানোর পিছনে শুধু যে WMD বা পারমাণবিক অস্ত্র সেটা বড় কথা ছিল না, এটা একটা অংশ ছিল। তার চেয়ে বড় কথা ছিল তারা সেখানে যে ভবিষ্যতে যেন আমেরিকার নিজের দেশের জন্য ন্যাশনাল সিকিউরিটির জন্য একটা থ্রেট না হয়, এবং ওই এলাকায় পুরো মধ্যপ্রাচ্যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এইরকম যারা সন্ত্রাসী বা কিংবা ডিক্টেটর তাদেরকে সরিয়ে যারা অন্য দেশকে আক্রমণ করবে এরকম একটা ছিল সেটা না করার জন্য, এদিক থেকে যুক্তরাষ্ট্রের চিন্তাটা ছিল। এখন যেটা হয়েছে সেটা হলো যদি এই সরকার প্রথমের পরে যদি নির্বাচনের মাধ্যমে নতুন সরকার করে জনগণের প্রতিনিধির মাধ্যমে ইরাকে একটা নতুন দিগন্ত খুলে দেওয়া যায় যেখান থেকে আমেরিকা আস্তে আস্তে সরে আসবে অন্যান্য দেশ সহ, তাহলে বোঝা যাবে যে এটা একটা সত্যি সত্যি ভালো কাজ ছিল। তবে অনেকের এটা নিয়ে সন্দেহ আছে বলে আমি বিশ্বাস করি। আপনাকে অনেক ধন্যবাদ।
বেশ, আমরা এর পরবর্তী একটি টেলিফোন আসছে। হ্যালো,
হ্যালো, হ্যাঁ আমি লাইনে আছি।
হ্যাঁ বলুন।
হ্যাঁ, আমার প্রশ্নটা হলো আমার নাম হলো মোহাম্মদ শাহাবুদ্দিন ভুঁইয়া।
এবং আপনি বলছেন কোথা থেকে?
আমি বলছি আউসপাড়া লাকসাম কুমিল্লা থেকে।
হ্যাঁ বেশ, আপনার প্রশ্ন?
আমার প্রশ্ন হলো ইরাকে যে নির্বাচনটা হয়ে গেল এটা তো তাবেদার বাহিনীর তত্ত্বাবধানে নির্বাচনটা হলো, এই নির্বাচনটাকে গণতন্ত্র সমর্থন করে কিনা?
আচ্ছা, এটাই তো আপনার প্রশ্ন?
জি, এটা আমার প্রশ্ন।
হ্যাঁ, তো ডক্টর এতেশাম চৌধুরী আপনি জবাবটা দেবেন।
আচ্ছা, নিশ্চয়ই। আপনার ইরাকে সাদামের সরকারকে সরানোর পরে বিভিন্ন দেশের সৈন্য আমেরিকার সহ যারা ছিল, তিনটা নির্বাচনের শেষ নির্বাচন এখন হল, ইরাকের জনগণ নির্বাচন করেছে তাদের নিজস্ব নির্বাচন কমিশনের মাধ্যমে ভোটার রেজিস্ট্রেশন করে, যেগুলি প্রক্রিয়া আমরা অনেকভাবে উপদেষ্টা হিসেবে ছিলাম। সুতরাং নির্বাচনটা কিন্তু তাদের নিজস্ব দেশের আভ্যন্তরীণ ব্যাপার। বিদেশি সৈন্যরা অনেকগুলো সিকিউরিটির দায়িত্বে ছিল যেটা দরকার ছিল, কারণ সন্ত্রাসী অনেক বেশি, সন্ত্রাসী দমন করার জন্য এবং যাতে যাতে নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে না পারে। সেদিক থেকে এই ইলেকশনটা অনেক দেশেই ইতিহাসে দেখা যাবে যে একটা সৈন্য থাকা অবস্থায়ও বিদেশি নির্বাচন হয়েছে। নির্বাচন করার অর্থই হল যাতে করে নির্বাচিত সরকারটা দেশের শাসনভার নিয়ে বিদেশি সৈন্যকে যেন আস্তে আস্তে দেশে ফিরে যেতে পারে একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য, কারণ সেদিক থেকে নির্বাচনটা সঠিক ছিল।
আচ্ছা বেশ, আমরা একটা সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী প্রশ্নে যাব।
আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.voanews.com/bangla।
হ্যাঁ, এবার পরবর্তী একজন, হ্যালো, আমরা দেখতে পাচ্ছি যে ফোন আসছে। হ্যালো,
হ্যালো,
হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যালো, সালাম আলাইকুম।
সালাম আলাইকুম।
আমি জালালউদ্দিন পশ্চিম মালয়েশিয়া থেকে বলছি।
বলুন আপনার প্রশ্ন কি?
আমার প্রশ্নটি হল যে বৃহস্পতিবার অনুষ্ঠিত ঐতিহাসিক পার্লামেন্ট নির্বাচন, নির্বাচনের একদিন আগে বুধবার দেয় ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ তার ইরাক হামলার সিদ্ধান্তের পক্ষে সাফাই দেন। প্রেসিডেন্ট বুশ ইরাকের নেতা সাদ্দাম হোসেনের কথিত গণবিধ্বংসী অস্ত্র সম্পর্কে ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 2003 সালের মার্চ মাসে অভিযান চালানোর দায় দায়িত্ব স্বীকার করেন। সাদ্দাম হোসেনের গণবিধ্বংসী অস্ত্র সম্পর্কে কোন তথ্যের শেষ পর্যন্ত সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এখন আমার প্রশ্ন হল যে ইরাকে হামলা চালানোটা জর্জ ডব্লিউ বুশের ছিল অপরাধ এবং চরম অপরাধ। এখন আমার প্রশ্ন হল এই অপরাধের বিচার কি হবে? এটাই আমার প্রশ্ন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।
ডক্টর রওনক জাহান, আপনি খুব সংক্ষেপে মালয়েশিয়ার এই শ্রোতা বন্ধুর প্রশ্নের জবাব দেবেন।
হ্যাঁ, আমি বলবো যে যেই অর্থে হয়তো প্রশ্ন করা হচ্ছে যে জর্জ ডব্লিউ বুশের যে দায় কে কে বিচার করবেন, এখন হচ্ছে যে পৃথিবীতে আমরা জানি যে যার হাতে শক্তি আছে এবং তাকে তখন তাকে কোনো বিচারের সম্মুখীন হতে হয় না। অতএব সেদিক থেকে এখন আমেরিকার প্রেসিডেন্টের হাতে এবং শক্তি আছে, আমেরিকাই একমাত্র পৃথিবীতে সুপার পাওয়ার, অতএব সেখানে তাদেরকে বিচার করবার মতন শক্তি আর কারোই নেই। তবে যেগুলো অনেক সময় হয় যে আপনি দুই রকম ভাবে পরে এক রকমের বিচার হতে পারে, এক হচ্ছে যে আগামী যে আমেরিকার নির্বাচন হবে সেই নির্বাচনে তখন আমেরিকার জনগণই এক রকমের হয়তো বা রায় দেবেন, তখন এই যুদ্ধ সম্বন্ধে নিশ্চয়ই একটা রায় আমেরিকার জনগণ সেখানে দেবেন, ঠিক ছিল কি না ছিল, এবং ইতিহাসের আরেকটা রায় আছে সেটা আমরা আরো বহু বছর পরে দেখতে পাব।
বেশ, ধন্যবাদ ডক্টর এসএম চৌধুরী।
ওনার কথার উপরে আমি একটু অ্যাড করতে চাই, সেটা হলো যুক্তরাষ্ট্র যুদ্ধে যাওয়ার ব্যাপারে তারা সিনেটে এবং হাউসে কতগুলি রেজলিউশন নিয়েছে। রাষ্ট্রপতি বা সেনা প্রধান এদেশের কখনোই নিজে একা যুদ্ধে যেতে পারে না, সিনেট থেকে তাকে পারমিশন নিতে হয়, সিনেট রেজলিউশন করে সেটা পাশ করে তাকে সেই ক্ষমতাটা দেওয়া হয়। এদেশের সিনেট এবং কংগ্রেস তারা কিন্তু সেই ক্ষমতাটা রেজলিউশন করে রাষ্ট্রপতিকে দিয়েছে। রাষ্ট্রপতি কখন ব্যবহার করল এবং কখন করল না সেটা তার নিজস্ব ব্যাপার এজ এ কমান্ডার ইন চিফ। 2003 সালে এই যুদ্ধে যাওয়ার ব্যাপারে এদেশের সরকারের সিনেট থেকে ক্ষমতাটা ছিল, কথাটা ছিল। এখন কথাটা হচ্ছে আমাদের যে বিতর্ক সেটা হচ্ছে যুদ্ধে যাওয়া উচিত ছিল কি উচিত ছিল না, ইতিহাস সেটা বিচার করবে। তবে একটা দিক মনে রাখতে হবে, সাদ্দামের 30-40 বছরের যে সমস্ত নারকীয় হত্যাকাণ্ড, দেশকে ধ্বংস করা, কুয়েতের মতো দেশকে দখল করে নেওয়া, ইরানের সাথে 8 বছর যুদ্ধ করছে বিনা কারণে, হি ওয়াজ এ থ্রেট টু দি রিজিয়নাল ইকোনমি, রিজিয়নাল কান্ট্রিজ। সেজন্য পুরা পৃথিবীর লোকেরাই, গণতন্ত্রকামী লোকেরাই চেয়েছিল সাদামের মতো একটা ডিক্টেটরকে সরানো হোক। সেই কাজটা আমেরিকা করল কি 2003 করল না পরে করল এবং অন্য দেশ করল কিনা সেটা ইতিহাস দেখবে। অনেক ধন্যবাদ।
বেশ, এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। হ্যালো,
আমি মোহাম্মদ আলী মিলাম, টঙ্গি গাজীপুর থেকে বলছি। আমার প্রশ্ন হল অকিউপেশন ফোর্সের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশটি গণতন্ত্রের পথে কতটুক ফলপ্রসূ অবস্থানে পৌঁছবে বলে আপনি মনে করেন? আমার দ্বিতীয় প্রশ্ন, শিয়া সুন্নি ও কুর্দিদের মধ্যে ঐক্য সৃষ্টিতে এই নির্বাচন কোন ভূমিকা রাখতে পারবে কি? ধন্যবাদ।
ডক্টর রবীন্দ্র জাহান, আপনি তো শুনলেন, আসলে গণতন্ত্রের বিষয়ে তো আমরা অনেকটাই আলোচনা করলাম, এখন এই নির্বাচন শিয়া সুন্নি কুর্দিদের মধ্যে ঐক্যের ক্ষেত্রে কোন ভূমিকা রাখবে কি?
এখন তো আমরা প্রথমেই দেখছি যে সুন্নিরা এই নির্বাচন গ্রহণ করছেন না, এবং যারা শিয়া, যারা এমনকি সেকুলার মানে শিয়া, তারাও এই নির্বাচন মানে গ্রহণ করতে চাচ্ছেন না। তবে নিশ্চয়ই আমেরিকানরা যথেষ্ট চাপ সৃষ্টি করবেন যাতে করে যে এই তিন দলের মধ্যে কোনো একটা অ্যাকোমোডেশন হয়, কারণ এই তিন দলের মধ্যে যে বিভক্তি থাকবে সেটা অনেক আগে থেকেই সারা পৃথিবীর লোক জানত যে এদেরকে এক করা এত সহজ হবে না, এবং এটা কতটা তারা গিভ অ্যান্ড টেক করতে পারবেন সেটা তো ভবিষ্যতের আলোচনার উপরেই নির্ভর করে। তবে যেমন দেখা গেছে যে সুন্নিরা তো প্রথমে এটা প্রথম দিকার নির্বাচনে অংশগ্রহণ করেননি, কিন্তু এবার তারা করলেন, এবং এরা করলেন এই ভেবে যে তাহলে তারা হয়তো ভিতর থেকে কিছুটা অংশগ্রহণ করলে তারা নিজেদের অংশ হাত কিছুটা জোরদার করতে পারে, কিন্তু একটা কথা যেমন অনেকে বলছেন, যেটা হচ্ছে যে যদিও আমেরিকানরা মানে সাদ্দাম হোসেনকে সরিয়ে দিলেন, কিন্তু তাতে করে যেটা হয়েছে যে আসলে তো শিয়া যারা তারাই হচ্ছে ছিলেন এদেশের মেজরিটি ইরাকে, এবং সেটা করে যেটা হচ্ছে যে ইরানেও একজন একটা শিয়া প্রাধান্য দেশ হবে এবং তার পাশে ইরাকও হবে, এবং অথচ আমেরিকানরা তো মানে ইরানকে পছন্দ করেন না, অতএব ইরানের যে একটা প্রভাব সেটা কিন্তু এখন আরো মানে বিস্তৃত হবে, অতএব যেটা আমেরিকানরা চাচ্ছিলেন সেটা ঠিক প্রায় উল্টোটাই হতে যাচ্ছে।
পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে শ্রোতাদের মনে করিয়ে দিই, ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানে আপনারা শ্রোতাদের প্রশ্নোত্তর অনুষ্ঠানটি শুনছেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এই মুহূর্তে ফোন করে 2026193062। তো আরেকটি টেলিফোন আসছে, হ্যালো।
হ্যালো,
হ্যাঁ বলুন।
আমার প্রশ্ন হচ্ছে,
আপনি কোথা থেকে বলছেন, আপনার নাম?
আমি মালয়েশিয়া থেকে বলছি।
আপনার নাম?
আমার নাম মোহাম্মদ হাসানুজ্জামান।
আচ্ছা।
আমার বাড়ি যশোর, বাংলাদেশের যশোর জেলায়। আমার প্রশ্নটা হচ্ছে যে সাদ্দাম যদি কুয়েত দখল করে অপরাধ করে থাকে, তাহলে জাতিসংঘের বিনা অনুমতিতে বুশ ইরাক দখল করে কি অপরাধ করেছে না সেটা ভালো কাজ করেছে?
আচ্ছা বেশ, প্রথমে ডক্টর এস শ্যাম চৌধুরী আপনি বলুন।
আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ, এটা একটা ভেরি লেজিটিমেট প্রশ্ন। সাদামের পাশের দেশ ছিল কুয়েত এবং সে বলেছে কুয়েত তার নিজের দেশের একটা অংশ, সেটাকে দখল করতে চেয়েছিল। আমেরিকা বা তার মিত্র দেশগুলো যে জন্য ইরাকে যুদ্ধটা করেছে, একটা স্বৈরাচারী সরকারকে সরালো, তার অর্থই হল যে সেখানে জনগণ নির্বাচন করে তাদের নিজস্ব একটা সরকার করবে এবং তারা সেখান থেকে ফিরে আসবে। তফাৎটা শুধু এখানে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে এটার অ্যাকসেপ্টেবল কতটুকু হবে সেটা নিয়ে এখনো আপনার আলোচনা হচ্ছে, একটা বিরোধ আছে। কিন্তু আমেরিকা আমি যতটুকু জানি তারা বলে নাই যে এটা দেশ দখল করে আমরা রেখে দেব বা নিজের দেশের অংশ বানাবো, এটুকু তারা কিন্তু বলেনি বলেই আমার ধারণা।
ডক্টর রানুজাহান,
না এটা হচ্ছে যে এক সময় আপনার হয়তো মনে আছে যে কোফি আনান যিনি হচ্ছেন ইউএনএর সেক্রেটারি জেনারেল, তিনি নিজেই সরাসরি বলেছিলেন যে এই যুদ্ধটা ঠিক কোন লেজিটিমেট যুদ্ধ নয় আমেরিকার যে এই যুদ্ধটা, অতএব সেটা নিয়ে কোফি আনানকে অবশ্য অনেক সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু ইউনাইটেড নেশনস এর সেক্রেটারি জেনারেল নিজেই এই কথা বলেছিলেন।
বেশ, আমরা এবার পরবর্তী প্রশ্ন যাই। হ্যালো,
আমি ওয়াসিয়া মেহনাজ ঢাকা থেকে বলছি, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি। আমার একটি প্রশ্ন ছিল ইরাকের নির্বাচনের ব্যাপারে।
হ্যাঁ, প্রশ্নটা কি?
ইরাকে সম্প্রতি যে নির্বাচন হয়ে গেল, বলা হচ্ছে যে সেখানে এখন গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, তো আপনার মতে এখন থেকে কি সেখানে ইরাকের বাসিন্দারাই সিদ্ধান্ত নেবে নাকি সেটা আমেরিকার গাইডেন্সেই সবকিছু হবে? আর যদি এটা আমেরিকার গাইডেন্সেই হয়, এটা কি তাহলে এই গণতন্ত্রটা কি খুব জাস্টিফাইড? আপনার মতে কি কিছু জানান? ধন্যবাদ।
বেশ, ডক্টর এসএম চৌধুরী
জি, আপনাকে অনেক ধন্যবাদ এই প্রশ্নের জন্য। ইরাকের নির্বাচিত সরকার তাদের নিজস্ব দেশ এবং রাষ্ট্র পরিচালনা করবে, তাদের নিজস্ব একটা শাসনতন্ত্র তারা তৈরি করেছে, সেটা জনগণ ভোট দিয়ে পাশ করে দিয়েছে। আমেরিকা বা অন্যান্য দেশগুলি যখন এখানে আছে কিছুদিনের জন্য সিকিউরিটি রিজনে, তারা তাদের অভ্যন্তরীণ পলিটিক্যাল বা অর্থনৈতিক ক্ষেত্রে কোন হস্তক্ষেপ করবে না, এটাই আমি নিজে দেখেছি এবং মনে হচ্ছে এটা হবে না। যেটা হতে পারে, একটা নতুন দেশ যখন নতুন করে এতদিন যুদ্ধের পরে এবং ডিক্টেটরশিপের পরে গণতন্ত্রের মাধ্যমে নিজের দেশকে গড়বে, তখন বিভিন্ন দেশের লোকেরা তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা দেবে, তাদেরকে অ্যাডভাইস করবে। সেখানে আমেরিকা, ব্রিটেন, জাপান, বিভিন্ন দেশের লোকেরা তাদেরকে সরাসরি অ্যাডভাইজও করবে এবং সহায়তা দেবে, এবং সেজন্য সেই প্রক্রিয়াটা এখনও চালু আছে। আপনাকে অনেক ধন্যবাদ।
ডক্টর অনিজান, কিছু বলবেন যে এটা জাস্টিফাইড হবে কিনা যদি আমেরিকার গাইডেন্সে সেখানে সরকার প্রক্রিয়া চালু হয় এবং সরকারি ব্যবস্থা চালু হয়?
প্রথম কথা হচ্ছে যে আমেরিকার গাইডেন্সে, আমেরিকা নিশ্চয়ই একটা গাইডেন্স হয়তো বা দিতে পারেন, কিন্তু সেটা শেষ পর্যন্ত একবার যদি নাকি নির্বাচন প্রক্রিয়া আরম্ভ হয়, আমেরিকা যা চাইবেন একদম সব সেরকম ভাবে হবে কিনা সেটা অনেক সময় হয় না। দ্বিতীয়ত হচ্ছে যে তবে গণতন্ত্রের জন্য কিংবা নির্বাচন করার জন্য বিশেষ করে গণতন্ত্রের জন্য একটা শান্তিপূর্ণ অবস্থান একটা দেশের অত্যন্ত মানে দরকার। কিন্তু যেখানে এত সন্ত্রাসী রয়েছে এবং যেখানে কোনো শান্তিপূর্ণ অবস্থান নেই এবং দেশের মধ্যে তিনটা বিভিন্ন গ্রুপ রয়েছে যারা একদল আরেকজনের সঙ্গে কোনো অ্যাকোমোডেশন করতে পারছেন না, সেই রকম অবস্থায় মানে গণতন্ত্র প্রক্রিয়া একটা সেটা আরো একটা সমস্যা। অতএব সেখানে আমি বলবো যে সেটাই হচ্ছে গণতন্ত্রের জন্য অনেক বেশি বড় চ্যালেঞ্জ।
বেশ, আমরা আমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি মালয়েশিয়া থেকে আরো অনেক টেলিফোন আসছে, তার আগে শ্রোতা বন্ধুদের মনে করিয়ে দিই আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে আমাদের বুধবারের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠান শুনছেন। মালয়েশিয়া থেকে টেলিফোন আসছে, দেখা যাক। হ্যালো,
আসসালামু আলাইকুম। হ্যালো,
হ্যাঁ বলুন।
হ্যালো,
আসসালামু আলাইকুম।
আমি মালয়েশিয়া থেকে বলছি, মোহাম্মদ ওয়াইস। আমার প্রশ্ন হলো, আমেরিকা যে পারমাণবিক অস্ত্র রুজুয়া দেখিয়ে সাদ্দাম সরকারকে উৎখাত করেছিল, এটি কি তাদের উদ্দেশ্য না পুরোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করার জন্য তারা এখনো ইরাকের মাটিতে বসে আছে? তাদের উদ্দেশ্য, মূল উদ্দেশ্য কোন, সাদ্দাম হোসেনকে উৎখাত করা না কি পুরোটা মধ্যপ্রাচ্যকে ধ্বংস করা?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য ডক্টর এসএম চৌধুরী।
আপনাকে এই প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। আমরা যতটুকু জানি, আমেরিকা ইচ্ছা করলেই একটা অঞ্চলকে ধ্বংস করে দিতে পারে না, একটা আন্তর্জাতিক প্রক্রিয়া আছে। দ্বিতীয় প্রশ্ন যে আপনার ইরাকের নির্বাচন, তাদের সরকার এবং আমেরিকান বা বিদেশি সৈন্য ফিরে আসা, এটা অত্যন্ত জরুরি ব্যাপার। আরেকটা জিনিস, আন্তর্জাতিক শান্তির জন্য মধ্যপ্রাচ্য এলাকায় অন্যান্য দেশে, শুধু ইরাকে নয়, অন্যান্য দেশে একটা সুষ্ঠু সুন্দর গণতন্ত্র প্রতিষ্ঠা করার দরকার আছে। বিকজ যেখানেই গণতন্ত্র নাই সেখানেই সমস্যাটা বেশি, সন্ত্রাসও বেশি। সেদিক থেকে এই প্রক্রিয়া যদি টিকে থাকে তাহলে সেখানে মধ্যপ্রাচ্যের বিরাট উন্নতি হবে, যেটা আমাদের দেশে বাংলাদেশেও ছিল না গণতন্ত্র, এখন গণতন্ত্র হয়েছে, সেই জন্য সুবিধা আছে অনেক।
বেশ, আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাই। হ্যালো,
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 আমি আব্দুল মালিক বলছি নিউ ইয়র্ক থেকে। আমার প্রশ্ন, যুক্তরাষ্ট্র ও মিত্রবাহিনীর তত্ত্বাবধানে যেভাবে ইরাকে নির্বাচন অনুষ্ঠিত হল, ভবিষ্যতেও কি অন্য কোন দেশে এই ধরনের নির্বাচন হতে পারে? যুক্তরাষ্ট্র একটি গণতান্ত্রিক দেশ, সেই দেশ যখন অন্য কোন দেশে এই ধরনের কার্যক্রম গ্রহণ করে তা কি ন্যায়সঙ্গত বলে আপনারা মনে করেন? এটাই আমার প্রশ্ন।
ডক্টর রনিল জাহান,
আমি বলবো যে ইরাকের যুদ্ধটা ঠিক ন্যায়, ইরাকের যুদ্ধটা ন্যায়সঙ্গত নয়। পরবর্তী যে নির্বাচন, একবার যুদ্ধ পরে তারপরে যদি নির্বাচনে যেতে হয় এবং সেখানে, তো অবশ্যই এটা ছাড়া আর কোন সৈন্য রেখে সিকিউরিটি না দিয়ে তো আর নির্বাচন করা যাবে না। কিন্তু আমি বলব যে যেটা প্রথমেই ন্যায়সঙ্গত হয়নি সেটা হচ্ছে যে আরেকটা, যেটা একটা সভরেন দেশ, সেই একটা সভরেন দেশকে আক্রমণ করা, সেটা কোনো ন্যায়সঙ্গত ব্যাপার নয়।
ডক্টর এসএম চৌধুরী, আপনি আব্দুল মালিকের এই প্রশ্নের জবাবে কিছু বলবেন কি?
আমি একটু অ্যাড করতে চাই, যুক্তরাষ্ট্র নয়, বিভিন্ন দেশে, অন্যান্য দেশেও কিন্তু বিদেশি সৈন্য থাকা অবস্থায়ও নির্বাচন হয়েছে। আপনি যদি ইস্ট টিমোরের দিকে দেখেন সেখানে নির্বাচন হয়েছে ইউএন এর আন্ডারে, কিন্তু বিভিন্ন দেশে সৈন্য ছিল, অস্ট্রেলিয়ার অনেক সৈন্য ছিল শান্তিকে রাখার জন্য যাতে গণ্ডগোল না হয়। সার্বিয়াতে ওখানেও কিন্তু বিদেশি সৈন্য, নাটো সৈন্য আছে, কিন্তু সেখানে নির্বাচন করে একটা নতুন সরকার কনস্টিটিউশন করার একটা প্রক্রিয়া চলছে। সুতরাং ইরাকই একমাত্র এক্সেপশন নয়।
বেশ, আমরা এবার অন্য শ্রোতার টেলিফোন আসছে, দেখি তার কি প্রশ্ন। হ্যালো,
হ্যালো, আমি হাওড়া জেলার মাকড়তহ থেকে রাজীব বন্দ্যোপাধ্যায় বলছি।
বলুন,
আজকের যে প্রসঙ্গ চলছে ইরাকের নির্বাচন ও ভবিষ্যৎ, এই প্রসঙ্গে আমি বলতে চাইছি, নির্বাচন পর্বের শেষে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে ইরাকে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা আসন্ন, কিন্তু প্রশ্ন হল, মার্কিন যুক্তরাষ্ট্রের তথা মিত্রশক্তির বাহিনীর ছত্রছায়ায় অনুষ্ঠিত এই নির্বাচন এবং তার ফলাফল ইরাকের সাধারণ মানুষ কতটুকু মেনে নিতে প্রস্তুত? আর আমার দ্বিতীয় প্রশ্ন হল, মার্কিন বাহিনী ইরাকের গণতন্ত্র প্রতিষ্ঠার পর কি আদৌ ইরাকের উপর থেকে তাদের নিয়ন্ত্রণ তুলে নেবে, নাকি মধ্যপ্রাচ্যের শান্তি রক্ষার নামে ইরাককে তাদের স্থায়ী ঘাঁটি বানিয়ে রাখবে? এটাই ছিল আমার প্রশ্ন, ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে রাজীব। তো ডক্টর এসএম চৌধুরী, আপনি তো সেখানে দেখেছেন নির্বাচন প্রক্রিয়াটা, তো এই মিত্রবাহিনী মার্কিন বাহিনীর ছত্রছায়া নির্বাচন হলো, জনগণ সেটা কি মেনে নিচ্ছেন?
আপনি যদি গত এক বছরের অবস্থাটা দেখেন, January 30 যে ইলেকশন হলো সেখানে একটা ইন্টারিম সরকার হলো, তারপরে কনস্টিটিউশনাল ইলেকশন হলো অক্টোবরে, এবং এখন পার্মানেন্ট সরকারের জন্য ইলেকশন হলো। প্রত্যেকটা জনগণ অংশগ্রহণ করছে, 60-70% তারা এটা মেনে নেবে। সমস্যাটা হলো বিদেশি শূন্য যদি থাকে এটা অত লেজিটিমেট দেখা যাবে না, সেটা আমরা সবাই বুঝি, ইউএনও বুঝে। সেজন্য শূন্য ফিরিয়ে আনাটা জরুরি ভিত্তিতে দরকার, ইরাকও সেটা জানে, তারা সরকার সেটা করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন ছিল যেটা, মার্কিন যুক্তরাষ্ট্র কি সেখানে একটা পার্মানেন্ট বেস করবে কিনা। সে আমার মনে হয় না পার্মানেন্ট বেস করবে, কিন্তু যদি আপনি ইতিহাসের দিকে খেয়াল রাখেন, পশ্চিম জার্মানিতে এখনও মার্কিন শূন্য আছে, জাপানে এখনও মার্কিন শূন্য আছে, কোরিয়াতে 54 ইলেকশনের পরে এখনও মার্কিন শূন্য আছে। মার্কিন শূন্য থাকলেই সমস্যা থাকবে সেটা নয়, কথা হল যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ইরাক এবং অন্যান্য দেশগুলিতে একটা সুন্দর নির্বাচিত সরকার হয়, জনগণের অধিকার ফিরে আসে, তাহলে মার্কিন শূন্য বা বিদেশি শূন্য বা ব্রিটিশ শূন্য থাকাটাই বড় কথা নয়, কথা হল জনগণ তাদের অধিকার ফিরে পেল কিনা, সেটা আমরা ইতিহাস থেকে দেখব, আগামী 5-10 বছরে সেটা বোঝা যাবে। আপনাকে অনেক ধন্যবাদ।
ডক্টর রনি জাহান,
আমি এখানে আরেকটা জিনিস একটুখানি বলতে চাই। মার্কিন, আমি তো আগেও বলেছি যে আমার মনে হয় না যে আমেরিকানরা তাদের সৈন্য ওখানে কতদিন রাখতে চাইবেন, কারণ এটা আমেরিকার জনসাধারণের কাছে এটা গ্রহণযোগ্য নয়, এবং এটা একটা আমেরিকার যে ইকোনমি, সেই আমেরিকার অর্থনীতির উপরে অনেক বড় চাপ সৃষ্টি করছে। আমেরিকান সৈন্য পৃথিবীর আরও অনেক জায়গায় দরকার আছে, এবং তারা ইরাকে যেভাবে ওরা এখন মানে কমিট করেছেন ওরকম ভাবে ওরা রাখতে পারবেন না। অতএব সেদিক থেকে আমার মনে হয় না যে আমেরিকান সরকার নিজেরাই খুব ইচ্ছুক যে যত তাড়াতাড়ি পারে তারা সৈন্য প্রত্যাহার করবে, কিন্তু আসলে হচ্ছে যে ইরাকে শান্তি নেই বলে তারা, এবং পৃথিবীর অন্যান্য দেশ থেকে যে মিত্র বললেও তারা কেউ ওরকম ইরাকে ওরকম সৈন্য দিচ্ছে না। অতএব সেখানে আমেরিকানদের আর কোনো উপায় নাই, তাদের সৈন্য রাখতেই হচ্ছে। তারা একটা এই সমস্ত জিনিসগুলা খুব ভালো করে ভেবে এই যুদ্ধে যায়নি, এবং এখন আমেরিকান সরকার নিজেই অনেক অসুবিধায় পড়ে গেছে।
বেশ, আমরা একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে পরবর্তী প্রশ্নে যাব।
Voice of America, Washington.
Hello.
আমি সিলভিয়া আহমেদ ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হল যে আমরা ইরাকে যে সাদ্দাম হোসেনের অপসারণের পরে যে নির্বাচনটা হয়ে গেল, দেখো নির্বাচনটা আসলে কতটুকু ফেয়ার হয়েছে, এবং এই নির্বাচনে ওখানকার জনগণের উপরে মানে যে প্রভাবটা কিরূপ একটা প্রতিক্রিয়া আসতে পারে, মানে তারা কি নির্বাচনটা মেনে নিতে কিনা, বা আসামের অপসারণের পরিপ্রেক্ষিতে এই নির্বাচন তার জন্য কতটুকু ভালো ফল আনতে পারবে। আর সেই ক্ষেত্রে যে যুক্তরাষ্ট্র যেখানে একটা অ্যাডভেঞ্চার মনে করেছিল যে এখানে বিভিন্ন রকমের আপনার আনুবানা পারমাণবিক বা শক্তি আছে, এটা যে আক্রমণটা করতো সেটা এবার তারা কতটুকু সহজে বা সত্যি তোমার এবার হ্যাঁ।
আসলে ঢাকা থেকে ফোন এলে লাইনটা খুব স্পষ্ট নয়, যাই হোক ডক্টর রনক জাহান, আপনি যে শুনলেন যে নির্বাচন ফেয়ার হলো কতটুকু যা বললেন, আর ওই অস্ত্র উদ্ধারের যে উদ্যোগ নিয়ে তারা গিয়েছিল সেই অস্ত্র উদ্ধারের কর্মসূচি তাদের কতখানি সফল হয়েছে বলেই সিলভিয়া আহমেদ ঢাকা থেকে প্রশ্নটি করলেন।
হ্যাঁ, আমি তো বলবো যে প্রথমে দ্বিতীয়টা বলি যে অস্ত্র উদ্ধার করতে গিয়ে তারপরে আমেরিকানরা নিজেরাই এখন স্বীকার করলেন যে আসলে ওই ধরনের কোন পারমাণবিক অস্ত্র ওখানে ছিলেন না, সেটা আমেরিকার সরকার নিজে স্বীকার করেছেন। আর প্রথম যেটা মানে নির্বাচন নিয়ে যে প্রশ্নটা হলো সেটা হচ্ছে যে যেহেতু নির্বাচনে অনেক লোক অংশগ্রহণ করছে এবং তাতে মনে হচ্ছে যে সেখানে জনগণ নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করতে চান, কারণ এখন আর পুরনো দিকে তাকিয়ে কোনো লাভ নেই যে যুদ্ধটা ন্যায় ছিল কি অন্যায় ছিল। একটা যুদ্ধ হয়ে গেছে, সাদ্দাম হোসেন এখন সরকার থেকে সেই সরকারের পতন হয়েছে, এখন যদি সামনের দিকে আগাতে হয় তাহলে তো হ্যাঁ নির্বাচন একটা করতেই হবে। নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে অনেক এখন প্রশ্ন উঠেছে, যে জন্য এখন অনেকগুলা কমপ্লেন্ট হয়েছে এবং এরা বলছেন ইলেকশন কমিশন বলছে যে এগুলাকে ভালো করে আবার দেখতে হবে, কয়েক সপ্তাহ কি কয়েক মাসও লেগে যেতে পারে যে আসলে কতটা ফেয়ার হয়েছে সেটা। অতএব এগুলো একটু সময় সাপেক্ষ।
তো আমরা পরবর্তী শ্রোতার প্রশ্নে যাই।
নিউ ইয়র্ক থেকে বলছি আকবর হাজার কিরণ। হ্যালো ওয়াশিংটনের মাধ্যমে আমি প্রথমে জানাচ্ছি আমাদের ভয়েস অব আমেরিকার ফ্যান ক্লাবের সমস্ত সদস্যদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নতুন বছরের জন্য শুভকামনা। আমার প্রশ্ন হচ্ছে যে ইরাকের বর্তমান যে অবস্থা, মানে নির্বাচন তো হয়ে গেল কিন্তু মানে এখানে দিনের পর দিন যেসব খবর আসে ইরাক থেকে, যেভাবে আমরা একজন মানে আমি যদিও বাংলাদেশি কিন্তু এখন আমেরিকানে বটে, তা আমার কাছে খারাপ লাগে যে এইভাবে দিনের পর দিন সব আমেরিকান সৈন্যরা সেখানে মারা যাচ্ছে, আবার প্রতিদিন মানে মৃত্যুর খবর আসে, দুর্ঘটনার খবর আসে। তা আমি খুব মানে সন্দিহান যে নির্বাচন হওয়ার পরেও ইরাকে সত্যি সত্যি শান্তি ফিরে আসবে কিনা, এটাই আমার প্রশ্ন। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।
ডক্টর এতশাম চৌধুরী, আপনি খুব সংক্ষেপে বলবেন কারণ আমাদের সময় প্রায় ফুরিয়ে আসছে, পরে ডক্টর রানিক জাহানের কাছ থেকে শুনবো।
আপনার যে প্রশ্নটা ছিল যে আমেরিকার একটা জীবন, প্রত্যেকটা জীবন মূল্যবান, সেটা আমেরিকানই হোক ইরাকই হোক। ইরাকের অনেক লোক মারা গেছে, এখনো মারা যাচ্ছে বোমা হামলায়, সন্ত্রাসী হামলায় মার্কিন সৈন্য মারা যাচ্ছে, সেটা কখনোই অভিপ্রেত নয়। কিন্তু ইতিহাস থেকে দেখতে হবে, যদি একটা দেশের মূল ধারাকে পরিবর্তন করতে হয়, ইতিহাস জনগণকে একটা মূল্য দিতে হয়। আমার ধারণা আমেরিকা এবং ইরাক তারা এই মূল্য দেওয়ার জন্য প্রস্তুত।
ডক্টর রনক জাহান,
আমার মনে হয় যে শান্তি ফিরত আসতে বহু সময় লাগবে। আমরা আফগানিস্তানের দিকে তাকালে আপনি দেখতে পাবেন যে আফগানিস্তানে এখনো শান্তি ফেরত আসেনি, এবং ইরাকের এই সন্ত্রাস অনেকের ধারণা যে এটা বাড়বে বই কমবে না, এটার একটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। কিন্তু সেই রাজনৈতিক সমাধান যেখানে তিনটা গোষ্ঠী এত মানে প্রবল এবং তাদের এরকম একটা পুরনো একটা ইতিহাস রয়েছে ঝগড়ার, সেই রাজনৈতিক সমাধান করার জন্য যে সহিষ্ণুতা এবং অন্যান্য কিছু দরকার হবে সেটা এত সহজে হবে বলে আমার মনে হয় না।
ডক্টর এতশাম চৌধুরী, আমাদের সময় ফুরিয়ে আসছে, তো আমাদের এই অনুষ্ঠানের শেষে আপনি গোটা যে আজকে আলোচনা হল ইরাকের সাম্প্রতিক নির্বাচন এবং ইরাকের ভবিষ্যৎ, এবং শ্রোতারা বেশিরভাগই প্রশ্ন করলেন যে সেখানে অস্ত্র উদ্ধার হয়নি, মার্কিন বাহিনী কবে সরে যাবে, মিত্রবাহিনী কবে সরবে, সেখানে শান্তি প্রতিষ্ঠা হবে কি না, এবং এই যুদ্ধ ন্যায়সঙ্গত ছিল কিনা, এই বিষয়ে সংক্ষেপে কিছু বলবেন?
জি, আপনাকে অনেক ধন্যবাদ। একটা জিনিস মনে রাখতে হবে যে কথার মাধ্যমে আজকে বেরিয়ে আসলো, বা ডক্টর রনক জাহান যেটা বললেন, তিনটা গোষ্ঠী কুর্দি, শিয়া এবং সুন্নি, তাদের মধ্যে একটা বিভেদ আছে বা একটা বিতর্ক আছে কিংবা একটা ব্যবধান আছে। ইতিহাসটি দেখতে হবে, গত 200-300 বছর থেকে সুন্নিরা মাইনরিটি হিসাবে 20-22% মত লোক তারা দেশটাকে শাসন করেছে এবং শোষণ করেছে এবং কুর্দিদের উপরে হামলা করেছে এবং শিয়াদেরকে অত্যাচার করেছে। এইরকম মানসিক অবস্থা থেকে ফিরে এসে শিয়ারা যদি মেজরিটি হয়, তারা যদি সরকার করে এবং তারা অন্য মাইনরিটি সুনি এবং কুর্দিদেরকে নিয়ে করতে পারবে কিনা, তার জন্য যে পলিটিক্যাল ম্যাগনানিমিটি এবং উইজডম দরকার, আমার ধারণা সেটা আছে। আমার সাথে ব্যক্তিগতভাবে ডক্টর জাফরি তালাবানি ওনার সাথে আলাপ হয়েছে এসব ব্যাপারে। ওনারা তৈরি যে বলছেন যে আমরা মাইনরিটিদেরকে নিয়ে সংসার নিজের দেশ গড়ব, তাদেরকে নিয়ে, তারা আমাদের কি করেছে অতীতে সেটা আমরা দেখতে চাই না। ইরাকের প্রত্যেকটা লোক বলছে আমরা ইরাকি, সুন্নি নয়, শিয়া নয়, কুর্দি নয়, আমরা নিজের দেশকে ইরাক হিসাবে গড়ে তুলতে চাই। আমার বিশ্বাস, আই এম ভেরি হোপফুল, ভবিষ্যতে ইদানিং বেশ কয়েক বছরের মধ্যেই তারা একটা ন্যাশনাল ইউনিটি করতে পারবে, এটা আমার বিশ্বাস। এটাই আমার আপনার কমেন্ট, থ্যাংক ইউ।
ডক্টর অরুণ চাহান এবং ডক্টর এতশাম চৌধুরী, তার মানে আপনারা দুজনেই আশাবাদী যে একটি সুষ্ঠু প্রক্রিয়া ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ইরাকের শান্তি প্রতিষ্ঠা হবে।
আমি অতটা এতশাম চৌধুরী সাহেবের মতন অতটা আশাবাদী নই। আমার মনে হয় যে ইরাকে যে সহিংসতা এবং ইনসার্জেন্সি আরম্ভ হয়েছে এটা অত সহজে শেষ হবে না, এবং ইরাকে একটা শান্তিপূর্ণ সহাবস্থান তিন দলের মধ্যে সেটা করবার তো সময় লাগবে। এখানে ইরানও আছে পাশের একটা দেশ, যার সঙ্গে আমেরিকার একটা শত্রুতা আছে, এটা এত সহজ
হবে না। তো ডক্টর রওনক জাহান এবং ডক্টর এহতেশাম চৌধুরী আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। শ্রোতারা আগামী বুধবার হ্যালো